তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ পবিত্র মুহররম মাস আমাদের মাঝে চলমান রয়েছে। আমরা উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। সাথে সাথে মহরম মাসেরও অসংখ্য বরকতের কথা হাদিসে মোবারকার মধ্যে রয়েছে, বিশেষ করে মহরমের 10 দিন, 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, এই দিনগুলোরও বিশেষভাবে ফজিলতের কথা হাদিসে পাকের মধ্যে রয়েছে। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে ব্যক্তি জুমার দিনে আমার উপর 200 বার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উপর 200 বার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, আহলে বায়ত সম্পর্কে আপনাদের কিছু কথা জানানোর জন্য, তাদের সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন। আমাদের মিরাজাত্তারি ভাই আছেন, ফজলে রাব্বি ভাই আছেন, আর আমাদের কামরুজ্জামান ভাইও রয়েছেন, নাতখা সোহেব ভাই রয়েছেন। আমরা কোরআনে পাকের তেলাওয়াত, হামদে বারী তাআলা, নাতে রসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আজকের যে বিষয় নিয়েছি তা নিয়েও আলোচনা করব। বিষয়ে জানানোর আগেই আপনাদেরকে কোরআনে পাক থেকে আমরা তেলাওয়াত শ্রবণ করি সোহেব ভাই থেকে, এরপরে আমরা আজকের বিষয় জেনে নেব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا الصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم.
মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, সম্মান যে বিষয়টা রয়েছে, এই সম্মান সন্তান মা বাবাকে সম্মান করবে, এটা সামাজিকভাবেও এবং ধর্মীয়ভাবেও দুই দিক থেকেই সন্তানকে মা বাবার সম্মান করতে হবে। ছোট যারা আছে বড়দেরকে সম্মান করবে, এটা কোরআন হাদিস থেকেও হুকুম রয়েছে, ছোট যারা তারা বড়দেরকে সম্মান করবে। এবং সামাজিক যে বিষয়টা রয়েছে এখানেও বলা হয়েছে ছোটরা বড়দেরকে সম্মান করবে। সম্মানের যে এক পরিমাপ রয়েছে, এক ক্ষেত্র রয়েছে, এক নিদর্শন রয়েছে আমাদের সমাজের মধ্যে, এটা আলহামদুলিল্লাহ বিদ্যমান। আমরা দেখতে পাচ্ছি কি ছোটরা বড়দেরকে, সন্তান মা বাবাকে, ছোট ভাই বড় ভাইকে এক সম্মানের স্থান যারা অর্জন করার তারা অর্জন করে নিয়েছে। কিন্তু এদের যে বিষয়টা রয়েছে এটা স্বাভাবিকভাবে আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, হাদিসে পাকের মধ্যে রয়েছে, সামাজিকভাবে হলেও আমাদেরকে এই নিয়মগুলো মানতে হয়। ছোট যারা আছি বড়দেরকে সম্মান করতে হয়। ছোট যে ব্যক্তি সে যতই লেখাপড়া করুক না কেন, বাংলাদেশের যত বড় পোস্টে সে থাকুক না কেন, তার চেয়ে বড় যে আছে তাকে সম্মান দেখাতে হয়, সম্মান করতে হয়। এটা একটা সিস্টেম, এই জন্য বললাম সামাজিকভাবে হোক বা ধর্মীয়ভাবে হোক। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষকে স্পেশালি সম্মান করতে বলেছেন, ওই সম্মানের কোনো তুলনা নেই, ওই সম্মানের কারো সাথে উদাহরণ দেওয়া যাবে না, ওই সম্মান করতে গিয়ে কখনো কৃপণতা করা যাবে না। এমন মহান ব্যক্তিদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সম্মান করতে উৎসাহ প্রদান করেছেন আমাদেরকে, এদেরকে তোমরা সম্মান করো, ভালোবাসো, আর যদি ভালোবাসতে পারো, সম্মান দেখাতে পারো, তবে তোমরা নাজাত পাবে, তোমাদের আখেরাত সুন্দর হবে, তোমরা জান্নাত লাভ করতে পারবে। এই মহান সম্মানিত ব্যক্তি কারা, কাদের ব্যাপারে বলেছেন আল্লাহ তাবারক ও তাআলাও ওই সকল মহান ব্যক্তিদেরকে সম্মান করার কথা বলেছেন, আদব করার কথা বলেছেন। আজকের বিষয় দর্শক শ্রোতা, আহলে বাইতের প্রতি সম্মান, আর এটা কতটুকু হওয়া দরকার, কেমন হওয়া দরকার, এ সম্পর্কে আমরা মুবাল্লিগ থেকে জানবো, শুনবো ইনশা আল্লাহ তাআলা, যাতে করে আহলে বাইত যারা রয়েছেন, নবীর পরিবার যারা রয়েছেন, তাদেরকে আমরা সম্মান করতে পারি, অন্তর থেকে মন থেকে যেন আমরা সম্মান করতে পারি, এই বিষয়গুলো আজকে শেখার আমরা অনুষ্ঠানে চেষ্টা করব। আলোচনায় যাওয়ার পূর্বে আবারও আসবো, শোয়েব ভাইয়ের কাছে হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপর আজকের বিষয় নিয়ে আলোচনা শুনবেন ইনশা আল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ক্যা বাত রজা উস চমনিস্তানে করম কি জহরা হে কলি জিসমে হুসেন ওর হসন ফুল পুরম সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। হসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাওবা তরে মুস্তাফা ইসলাম পেলো এ ধরা বললো ধর্ম হীনেরা। লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা। প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে, নবী হলে বল মোরে হাতের মুঠোয় কি আছে। প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে, নবী হলে বলো মোরে হাতের মুঠোয় কি আছে। আদেশ দিলেন মুস্তাফা, দয়া করলেন তার খোদা। আদেশ দিলেন মুস্তাফা, দয়া করলেন তার খোদা। পাথর করল জিকরুল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় বোনকে বললে রুমার, বলো না কি করছি রে, আমার আসার পূর্বে কি চুপি চুপি পড়ছি রে। প্রিয় বোনকে বললে রুমার, বলো না কি করছি রে, আমার আসার পূর্বে কি চুপি চুপি পড়ছি রে। প্রিয় বোন পড়ল যখন কুরআন শুনে উমর, তখন পড়লেন মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, ইলাহা। আমার নবীর যারা গোলাম, অতি মহান তাদের শান, গোসে আজম হক না তিনি, হক না আহমদ রাজা খান। আমার নবীর যারা গোলাম, অতি মহান তাদের শান, গোসে আজম হক না তিনি, হক না আহমদ রাজা খান। মনে পড়ে কি সেই কথা, নব্বই লক্ষ কে খাজা, পড়ালেন মধুর কলিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আপনাদের জানিয়েছি, আহলে বাইতের প্রতি সম্মান। শুরুতে যাব ফজলে রাব্বি ভাইয়ের কাছে, শুনবো তার থেকে আহলে বাইতের প্রতি সম্মান এ বিষয় নিয়ে কিছু কথা আমরা শুনি। অন্যান্য মুবাল্লিগও আছেন, তাদের থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি ফজলে রাব্বি ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। অনেক প্রিয় একটি বিষয়, অনেক সুন্দর একটি বিষয়, আহলে বাইতে আতহার এর সম্মান।
জি,
তো যখনই আমরা কোনো জিনিসের ব্যাপারে জানতে পারবো, তখনই সেটার গুরুত্ব আমাদের মাঝে আসবে। আহলে বাইতকে সম্মান করা, আহলে বাইতকে ভালোবাসার কি প্রতিদান রয়েছে, এটা যদি আমরা জানি এবং এটা যদি আমরা শুনি, ইনশাআল্লাহ আমরাও আহলে বাইতকে ভালোবাসতে পারবো, সম্মান করতে পারবো। তো আমরা প্রথমে এটা জেনে নিই যে আহলে বাইত কারা।
জি,
তখনই তো আমরা তাদেরকে সম্মান করতে পারবো, তাদেরকে ভালোবাসতে পারবো।
রাইট।
তো আহলে বাইত হলো, আহলে বাইতের অর্থ হলো নবীর পরিবার পরিজন, নবীর বাসার লোক, ঘরের লোকজন। তো ওলামা একরামরা বলেছেন যে এটার কয়েকটি ক্যাটাগরি রয়েছে, যে যাদের উপর জাকাত হারাম, অর্থাৎ যারা জাকাত নিতে পারবে না, যেমন বনি হাশিম,
জি,
হযরতে আব্বাস, মাওলা আলী, হযরতে জাফর, হযরতে আকিল এবং হযরতে হারিসের সন্তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যাদের জন্ম হয়েছে,
জি জি,
অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তান,
জি,
সবাই আহলে বাইত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যারা থাকেন, অর্থাৎ পবিত্র স্ত্রীগণ,
স্ত্রীগণ।
এবং স্ত্রীগণের ব্যাপারে তো কোরআনে এসেছে যে তারা আহলে বাইত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন যে আল্লাহ তো এটাই চান হে নবীর আহলে বাইত, যেন আল্লাহ তোমাদেরকে প্রত্যেক প্রকারের অপবিত্রতা থেকে দূর করে দেন, আল্লাহ এটা চান, আর তোমাদেরকে পবিত্র করে অতি পরিচ্ছন্ন করে দেবেন। তো আহলে বাইতের মর্যাদা, আহলে বাইতের সম্মান তো আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আর এই আয়াত দ্বারা কারা উদ্দেশ্য? তো হযরতে মুফতি মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই আয়াত দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র স্ত্রীগণ সৈয়দা খাতুনে জান্নাত বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলী মুর্তজা শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য। তো এই আয়াত দ্বারা পবিত্র আহলে বাইত যারা তারা উদ্দেশ্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে আমি যাব,
সুবহানাল্লাহ,
অতঃপর আমার আহলে বাইত যাবে,
আহাহা,
এবং নাম বললেন মাওলা আলী, হযরতে ফাতেমা এবং ইমাম হাসান এবং ইমাম হুসাইন,
সুবহানাল্লাহ।
তো সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তো আমরা তো জান্নাতে যাব, কিন্তু যারা আমাদেরকে ভালোবাসবে
তারা
তারা কোথায় যাবে?
আহাহা, সুবহানাল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যারা আমাদেরকে ভালোবাসবে তারাও আমাদের সাথেই থাকবে,
সুবহানাল্লাহ।
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আহলে বাইতকে সম্মান করা নিজেই শিখিয়েছেন।
জি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে নিজ কাঁধ মোবারকে উঠিয়ে মসজিদ শরীফে নিয়ে যেতেন,
সুবহানাল্লাহ।
মসজিদে সাহাবা ইকরামরা থাকতেন, দেখেন সাহাবা ইকরামকে এটা শিক্ষা দেওয়া ছিল, মানে এটা শিক্ষা ছিল এবং উম্মতের জন্য এটা শিক্ষা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে কাঁধ মোবারক উঠে যখন মসজিদে যেতেন সকল সাহাবা ইকরামরা এটা দেখতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভালোবাসেন ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, হে আল্লাহ আমি তাকে ভালোবাসি, ওয়া আহিব্বাহু, হে আল্লাহ তুমিও তাকে ভালোবাসো, ওয়া আহিব্বা মান ইউহিব্বুহু, এবং তুমি তাকেও ভালোবাসো যে এদেরকে ভালোবাসো,
সুবহানাল্লাহ।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আহলে বাইতকে ভালোবাসা এবং আহলে বাইতকে সম্মান দেয়া নিজেই শিখিয়েছেন, এবং এই দোয়া কিয়ামত পর্যন্ত কবুল, যারা ইমাম হাসান ইমাম হুসাইনকে ভালোবাসবে সকলের ক্ষেত্রে এই দোয়া।
জি,
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে এটা চায় যে আল্লাহ তাআলা তাকে তাওয়াক্কুল দান করে। তাওয়াক্কুল কত বড় জিনিস, নবী আল্লাহ তাআলা কোরআনে পাক ইরশাদ করেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ,
সুবহানাল্লাহ,
যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট,
সুবহানাল্লাহ।
এই একটা গুণ তাওয়াক্কুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে চায় যে আল্লাহ তাকে তাওয়াক্কুল দান করে সে যেন আমার আহলে বাইতকে
ভালোবাসে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে চায় যে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করুক সে যেন আমার আহলে বাইতকে ভালোবাসে,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে চায় যে আল্লাহ তাআলা তাকে হিকমত দান করুক সে যেন আমার আহলে বাইতকে ভালোবাসে। হিকমত কি? হিকমত হলো কোন জায়গায় আপনি কি বলবেন এবং কখন কোন কাজ করবেন
করবেন,
এই জিনিসটা আপনার ভিতরে যখন চলে আসবে এটাকেই বলে হিকমত। তো এই হিকমত কাদের ভিতরে আসবে? যারা আহলে বাইতকে
ভালোবাসবে।
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে চায় যে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাক, অর্থাৎ সে জান্নাতে যায়, যেটা চায় যে আমি জান্নাতে যাই, তার উচিত সে যেন আমার আহলে বাইতকে ভালোবাসে।
আল্লাহ আল্লাহ আল্লাহ, আসলে ভালোবাসা যার প্রতি যত বেশি থাকবে তার প্রতি মানুষের সম্মানটাও কিন্তু তত বেশি থাকবে, আর যদি ভালোবাসাই না থাকে তবে জোরপূর্বক সম্মান আদায় করা যায় না। আহলে বাইতের প্রতি সাহাবা ইকরামের প্রতি আমাদের যত ভালোবাসা বেশি থাকবে সম্মানটাও তাদের জন্য ততটাই বেশি থাকবে। যেমন আহলে বাইতকে যদি কেউ ভালোবাসে তো তার নাম নেওয়ার ব্যাপারেও কতটা সতর্কতা অবলম্বন করে, কতভাবে কত সুন্দর করে লকাবের সাথে উপনামের সাথে তারপরে তাদের নাম মোবারকগুলো উচ্চারণ করে, কেননা এটা ভালোবাসা থেকে আসে। যখন দাওয়াত ইসলামী এত দাওয়াত ইসলামী বাংলাদেশের জমিনে এতটা সম্প্রচার ছিল না বা দাওয়াত ইসলামীর এত কাজ ছিল না, দাওয়াত ইসলামীর এত পরিচিতি ছিল না, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকটা কিন্তু আমরা দুই একটা ভাষাতেই ব্যবহার করতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন দাওয়াত ইসলামের কিতাব পড়া শুরু করলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বাড়তে লাগলো মানুষের অন্তরে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক নেওয়ার আগে কয়েকটা লকাব ধরে, কয়েকটা উপনাম ধরে, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকটা বলা হয়। কেননা কিতাবের মধ্যে যখন মানুষ অধ্যয়ন করে, আহলে বাইতের কথা বলেন, সাহাবা কেরামের কথা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন, যতই যার ব্যাপারে অধ্যয়ন করতে থাকে তত তার প্রতি ভালোবাসা বাড়তে থাকে। যখন ভালোবাসা বাড়তে থাকে তখন তার প্রতি সম্মানটাও যেন মানুষের বাড়তে থাকে। সাইয়েদে আলা হজরত রহমতুল্লাহি তালালের জীবনীর ব্যাপারে যত শুনে মানুষ ততই তার ব্যাপারে ভালোবাসা বাড়তে থাকে, আর যখন ভালোবাসা বাড়তে থাকে তখন আলা হজরতের প্রতি সম্মানও যেন অটোমেটিকলি মানুষের অন্তরে বেড়ে যায়। তো এটা হলো ভালোবাসা। আহলে বাইতের প্রতি যতটা ভালোবাসা গভীর হবে তাদের সম্মানটাও আমাদের অন্তরে তত গভীর হবে। ভালোবাসা বিন্দু পরিমাণ হবে তো সম্মানটাও বিন্দু পরিমাণই হবে, তার চাইতে বেশি কিন্তু হবেই না, আর এটা সম্ভব না। হ্যাঁ, ভালোবাসার উপরে নির্ভর করে আপনি কতটুকু সম্মান তাকে করতে পারেন। এটা ঘর দিয়ে উদাহরণ নিতে পারে দর্শক শ্রোতা। ঘরের মধ্যে মিরাজ ভাই সন্তানের প্রতি যতটা ভালোবাসা বিশ্বাসও ততটুকুই থাকে, সন্তানের প্রতি যতটা ভালোবাসা থাকে বিশ্বাসও ততটুকু থাকে, মা বাবার প্রতি যতটা ভালোবাসা থাকে সম্মানও মা বাবাকে ততটুকুই দেখায়, এর চাইতে আপনি পারছেন না, এর বেশি পারছেন না। তো ভালোবাসার যেমন আপনার ভালোবাসার একটা পরিমাপ, ঠিক ওই ভালোবাসার উপরেই ওজন করে তাকে আপনি সম্মান করছেন। এখন কথা হলো আহলে বাইতের প্রতি আমার ভালোবাসা কতটুকু আছে, আর ওই ভালোবাসার পরেই আপনাকে বুঝতে হবে তাদের প্রতি আমার সম্মানটাও এতটুকুই আছে যতটুকু আমার ভালোবাসা। হ্যাঁ, নামে শুনছি এতটুকুই, আর যদি গভীরভাবে ভালোবাসতে পারেন তো সম্মানটাও গভীরভাবে। মিরাজ ভাই থেকে কিছু কথা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা না তো শুনবো। জি
জি, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে আসলে একটি আউলিয়ে ইকরামের মধ্যে যাকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদার অধিকারী করেছে, যা রিসালায়ে কুশারিয়া এর মধ্যে বর্ণনা করা হয়, হযরত বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি অনেক বড় আউলি ইকরামের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তো একবার ইনি বলে যে একবার আমার স্বপ্নে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন এবং আমাকে ইরশাদ করলেন, হে বিশর, তুমি কি জানো আল্লাহ পাক এই যুগের মধ্যে তোমাকে আউলি ইকরাম এর মধ্যে উচ্চ মর্যাদা দান করেছেন? তখন বিশর হাফি রহমতুল্লাহি তাআলা বলল, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এই বিষয়টা জানি না, আর এই মর্যাদা কীভাবে অর্জন হলো আমার? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন যে তুমি আমার সুন্নতের উপর আমল করো এবং লোকদেরকে খিদমত করো যারা নিককার, এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও, এবং সাহাবা ও আহলে বাইতের উপর ভালোবাসা পোষণ করো। আল্লাহ পাক এই কারণে তোমার মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ আউলি ইকরাম এর মধ্যে উচ্চ মর্যাদা দান করেছে। তো আমরা এই বিষয় থেকে যদি আমরা দেখি যে আউলি ইকরাম আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দান করার বিষয়ে আহলে বাইতের ভালোবাসা আর কেনই বা হবে না, যেখানে খুদ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ওই আহলে বাইতের প্রতি এত ভালোবাসা ছিল, যখনই মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার হুজরতে তাশরিফ নিয়ে যেত, তখনই বলা হতো যে আমার সন্তানকে আমার নিকট দাও, আর যখনই তাদেরকে নিকটে নিয়ে আসা হতো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জড়িয়ে ধরতো এবং তাদের কাছ থেকে গ্রাণ নিত।
সুবহানাল্লাহ।
তো যেখানে খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা এত হয়ে থাকে তো উম্মতের প্রতি
আমাদের কেমন ভালোবাসা দরকার। আমাদের ভালোবাসতে হবে এমন, যদি আহলে বাইতের পক্ষ থেকে পয়গাম আসে, সংবাদ আসে যে জীবন দিতে কারা রাজি, সাথে সাথে আমাদের তৈরি হয়ে যাওয়া এমন মন মানসিকতা, এভাবেই নিজেকে প্রস্তুতি করতে হবে, এভাবে তৈরি করতে হবে নিজেকে যে আমি এভাবেই ভালোবাসবো আহলে
বাইতকে। বড় বিষয় হলো জাকির ভাই, হাদিসে পাকেও বর্ণিত রয়েছে যে ব্যক্তি আমার পরিবারের সাথে সদ্ব্যবহার করবে আমি অবশ্যই কাল কিয়ামতের ময়দানে তার প্রতিদান দিব।
জি জি। যদি আর হাদিসে পাকও রয়েছে কি তোমরা তো আমার তোমার নিজের জানের চাইতে আমাকে ভালোবাসো, তোমার পরিবারের চাইতে সন্তানের চাইতে আমার সন্তানদেরকে বেশি ভালোবাসার হাদিসে পাকের মধ্যেই রয়েছে। একটা কালাম শুনি সোহেব ভাই থেকে অনুষ্ঠানে, এরপর ইনশাল্লাহ তালা কামরুজ্জামান ভাই রয়েছে তার সাথেও কথা বলবো ইনশাল্লাহ তালা। জি সোহেব ভাই।
Ya Nabi, dayar nazar,
হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা, তোমাকে ইলমে গায়ব দান করেছেন স্বয়ং খোদা, তোমাকে ইলমে গায়ব দান করেছেন স্বয়ং খোদা, করেছেন দান ক্ষমতা হাজির নাজিরের ইয়া নবী, করেছেন দান ক্ষমতা হাজির নাজিরের ইয়া নবী, তুমি সর্ব শ্রেষ্ঠ নবী, আমি অধম পাপী, কর দয়া, কর দয়া, কর দয়া আকা, কর দয়া আকা, কর দয়া এ গুনাহগারের উপরে ইয়া নবী, হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা, কিভাবে যাব মদিনা নিকট মোর সম্ভব, কিভাবে যাব মদিনা নিকট মোর সম্ভব, আমাকে 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 আঁকা, আমাকে আঁকা, আমাকে কাছে ডেকে নাও তুমি শিকাদির ইয়া নবী, হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা, সান্ত্বনা কিভাবে দেব আমার বেকুল মন কে, যেতে যদি না পারি মোদি না আমিয়া নবী, দাও কোনো ব্যবস্থা করে ও হে দয়ালু নবী, দেখাও মোরে মদিনারি অলি গলি ইয়া নবী, হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা, জহরা পাকে কি সদকে মে হম সব কো মদিনে বুলানা, হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা, মদিনার বিরহে সদা থাকে বেকুল যে জন, সেও যেন তোমার রাজা করে জিয়ারত ইয়া নবী, কি হবে মোর যদি আমি হজ যেতে না পারি, কর আত্মার কে দয়া কাছে ডেকে নয়া নবী, হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা, হে হাসনাইনের নানা।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল আশিককে, সকল আশিকে মদিনাকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার তৌফিক দান করুক, আদবের সাথে তৌফিক দিক। কামরুজ্জামান ভাই বিষয় তো শুনে নিয়েছেন আজকের, আহলে বাইতের প্রতি সম্মান কি বলবেন এ বিষয়ে?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যা ইতিপূর্বে আমরা একটি আয়াতে কারিমা শুনেছি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহহিরাকুম তাতহীরা।
জি,
এই আয়াতের ব্যাপারে তাফসীরে জালালাইন শরীফের হাশিয়ার মধ্যে একটি হাদিসি পাক বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একবার একটি চাদর মুবারক প্রসারিত করে ছড়িয়ে এর মধ্যে নিজে প্রবেশ করলেন এবং হযরত সাইয়েদুনা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়কে প্রবেশ করালেন এবং মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও প্রবেশ করালেন। অতঃপর হযরত সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রবেশ করালেন। তো তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি প্রবেশ করব না?
মাশাআল্লাহ।
তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আয়েশা, তুমি যেখানে আছো সেখানে তোমার সম্মান যথেষ্ট আছে।
সুবহানাল্লাহ।
তো এ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আল্লাহ, এরা হচ্ছে আমার আহলে বাইত।
সুবহানাল্লাহ।
এক চাদরের নিচে পাঁচজন ব্যক্তি যাদেরকে আমরা পাক পাঞ্জাতন বলে থাকি। তো এই হাদিসে পাক দ্বারা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি আহলে বাইতের মধ্যে সর্বাধিক যাদের অগ্রাধিকার তারা হচ্ছে এই পাঁচজন ব্যক্তি যাকে আমরা পাক পাঞ্জাতন বলে থাকি। যদি বা আহলে বাইতের মধ্যে অন্যান্য ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত আছে, তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম আহলে বাইতের অনেক ফজিলত ও বরকত বর্ণনা করেছেন বিভিন্ন হাদিসে পাকের মধ্যে। ইমাম তিব্রানী রহমতুল্লাহি তাআলা একটি হাদিসে পাক রেওয়ায়েত করেন, নাবি জার قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول مثل اهل بيتي فيكم كمثل سفينه نوح في قوم نوح من ركبها نجا ومن تخلف عنها هلك। ইমাম তিব্রানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস পাক বর্ণনা করেন যা আবি জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছি, তিনি ইরশাদ করেছেন, নিশ্চয় আমার আহলে বায়তের উদাহরণ সাদৃষ্ট উপমা তোমাদের মাঝে এমন যেমন নূহ আলাইহি সালাতু ওয়াসালামের নৌকার মতন। নূহ আলাইহি সালাতু ওয়াসালামের নৌকার নেই আমার আহলে বায়ত, অর্থাৎ যে ওই নৌকাতে আরোহণ হয়েছে, নৌকাতে উঠেছিল তারা নাজাত পেয়েছিল, মুক্তি পেয়েছিল, আর যারা নৌকাতে উঠেনি বিরোধিতা করেছে তারা ধ্বংস হয়ে গিয়েছে। আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম এই হাদিস পাক এজন্য সাদৃশ্য দিয়েছেন যে আমার আহলে বায়তকে তোমরা মহব্বত করো, আমার আহলে বায়তকে তোমরা ভালোবাসো। তিরমিজি শরীফে 3786 রং হাদিসে পাকের মধ্যে রয়েছে।
জি,
আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলী সাল্লাম হাদিসে পাক বর্ণনা করেন, একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী সাল্লাম বিদায় হজের ভাষণ দেওয়ার সময় তিনি ইরশাদ করেন, ইয়া আইহুন নাস ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম মা ইন আখাজতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি।
সুবহানাল্লাহ।
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী সাল্লাম বিদায় হজের ভাষণের সময় তিনি কাসওয়া নামক উটের মধ্যে আরোহিত অবস্থায় ইরশাদ করলেন, হে লোক সম্প্রদায়, হে মানুষ,
জি,
তোমরা শুনে নাও, নিশ্চয় আমি তোমাদের মাঝে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি, মা ইন আখাস্তুম বিহি লান তাদিল্লু, যদি তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরো এই দুটি জিনিসকে তোমরা নিজের মধ্যে ধরে রাখো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো গুমরা হবে না। নাম্বার এক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব ওয়াই তোরাতি আহলে বাইতি এবং আমার পুত্র পবিত্র আহলে বাইত, যা তিরমিজি শরীফের 3786 নং হাদিসে পাকের মধ্যে রয়েছে, যা সিয়াসিত তার অন্তর্ভুক্ত। এই হাদিস পাকদের আমরা সুস্পষ্টভাবে জানতে পারি যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অন্যান্য হাদিসে পাকের মধ্যে বলেছেন যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখেছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব এবং আমার অপরটি হচ্ছে আমার সুন্নাত।
সুন্নাত
তো এই হাদিসে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখেছি, একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, অপরটি হচ্ছে আমার আহলে বাইত।
সুবহানাল্লাহ।
তো আমরা যদি একটু পর্যবেক্ষণ করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি জিনিস রেখে দিয়েছেন আর আমাদেরকে বলেছেন যদি তোমরা আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। তো আমরা যদি একটু উপলব্ধি করি যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর আসহাব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত, এদের মর্যাদা কত পরিমাণ হতে পারে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আরও বিভিন্ন হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধের সময় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলে বাইতের রক্ষণাবেক্ষণ করার জন্য মদিনা মুনাওয়ারায় থাকা নির্দেশ দিলেন। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর নির্দেশ শুনে মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে নারী ও শিশুদের মধ্যে রেখে যাচ্ছেন? তো একথা বলেননি, ওনার উদ্দেশ্য ছিল এটা। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমা তারা আন তাকুনা মিন্নি বিমানজিলাতে হারুনা বি মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি। আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে আলী, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তুমি আমার নিকট সেরূপ হয়ে যাবে যেমন ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম, কিন্তু আমার পরে কোনো নবী নেই। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটি সাদৃশ্য দিয়েছেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে আমার পর তুমি আমার খলিফা অর্থাৎ আমার প্রতিনিধি হিসাবে এখানে নিয়োজিত থাকবে, যেভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের খলিফা রূপে হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিল।
জি,
কিন্তু অপরাধ আবার শেষে বলে দিয়েছে কিন্তু আমার পরে কিন্তু কোনো নবী নেই।
জি,
এই হাদিস পাক বলার উদ্দেশ্য এটাই, যেভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কিতাব নেওয়ার জন্য, ওহি নেওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে কথা বলার জন্য, তো তিনি তার কওমদের মাঝে, তিনি তার গোত্রের মাঝে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামকে রেখে গিয়েছিলেন, হে হারুন, তুমি তোমার আমার কওমকে দেখাশোনা করবে, তাদের যত্ন নেবে, তাদেরকে লিল্লাহিয়াতের দাওয়াত দিবে। তো এখানে তদ্রূপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গিয়েছে যাতে তুমি এখানে আমার স্থলাভিষিক্ত হয়ে এই নারী শিশু আমার আহলে বায়াতকে তুমি রক্ষণাবেক্ষণ করো। আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তো যিনি আহলে বায়াতের অন্তর্ভুক্ত ছিলেন, পাক মাজাতের অন্তর্ভুক্ত ছিলেন, এভাবে অনেক হাদিসে কারিমা প্রিয় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে গিয়েছেন। এক হাদিসে পাকের মধ্যে রয়েছে যে মাংকুম তু মাওলা ফা আলিয়ু মাওলা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন, আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি যার অভিভাবক আলীও তার অভিভাবক। এখানে বাহ্যিক দৃষ্টিতে যদি বা অর্থ অনুরূপ হয়ে যায় কিন্তু এই হাদিসে পাক দ্বারা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফজিলত বর্ণনা করেছেন। আর ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
গুরুত্ব সাধারণ মানুষের কাছে এক গুরুত্ব তুলে ধরার জন্য রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক এটা বর্ণনা করেছেন। গুরুত্ব যদি মানুষের কাছে তুলে ধরতে হয়, উদাহরণ দিয়ে অনেক সময় অনেকে গুরুত্ব তুলে ধরার চেষ্টা করে, আহলে বায়তকে সম্মান করা, আহলে বায়তকে ভালোবাসা, এটা যেভাবে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে শিখিয়েছেন, আবার সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান থেকে পরবর্তী প্রজন্ম যারা ছিলেন তারা শিখেছেন, এর ধারাবাহিকতায় আজ পর্যন্ত আহলে বায়তের এক ভালোবাসা সাধারণ মুসলমান মুমিনের অন্তরে বিদ্যমান রয়েছে। আর আল্লাহ চায় কেয়ামত পর্যন্ত এই ভালোবাসা থাকবে আহলে বায়তের প্রতি। কেননা বিশেষ করে আমাদের এই জমানায়, শেষ জমানাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যখনই মহরম মাস আসে, এই মহরমের যে এক হৃদয়ের টান, সেটা কিন্তু ওই কারবালা ওয়ালাদের প্রতি আমাদের চলে আসে। এর পূর্বে হয়তো বা অনেক ঘটনা ঘটেছে মহরম মাসে, যা আমরা কিতাব আদি অধ্যয়ন করলে পাই। মহরম মাসে অনেক ঘটনা ঘটেছে, যেহেতু শেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এটা এক শ্রেষ্ঠ ঘটনা ছিল আমাদেরকে স্মরণ রাখার জন্য ইতিহাসের মধ্যে। আর আমরা যখন মহরম মাস আসে, অন্য অন্য ঘটনার চাইতে আমাদের কাছে তুলনামূলকভাবে মহরমের ঘটনাটাই, শহাদায় কারবালার ঘটনাটাই বা কারবালার ময়দানে যে ঘটনা ঘটেছে এটাই আমাদের কাছে বেশি প্রকাশিত হয়। এ কারণে, কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের কোরবানি এটা ছিল, দিনের জন্য আত্মত্যাগ এটা ছিল, দিনের জন্য ইসলামের জন্য তাদের যে কোরবানি এটা আমাদের চোখের সামনে ভেসে উঠে যখনই আমাদের সামনে মহরম মাস আসে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার আওলাদদেরকে, তার সন্তানদেরকে, আহলে বাইতকে, পাক পাঞ্জাতনকে ভালোবাসার কথা বারবার বিভিন্ন দিক থেকে আমাদেরকে শিখিয়েছেন, যা আমরা আমাদের ফজলে রাব্বি ভাই থেকে শুনলাম, মিরাজ ভাই থেকে, কামরুজ্জামান ভাই থেকে। আমরা দর্শকের দু একটা কল শুনি, এরপর আসবো ফজলে রাব্বি আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা। জি, কল।
আমার নাম মোহাম্মদ তারেক। আজকে অনুষ্ঠান খুব ভালো লাগতেছে, শুকরিয়া মাদানী চ্যানেলের আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। হুজুর আপনারা আমার জন্য দোয়া করবেন
ইনশাআল্লাহ তাআলা। আপনিও আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে যে কথাগুলো এখানে বয়ান করছি বা বয়ান হচ্ছে আমরা যেন তার উপরে আমল করতে পারি, প্লাস পাশাপাশি আল্লাহ তাআলা এমন তাসির মুখের মধ্যে দান করুক, দর্শক শ্রোতা যারা দেখে তারা যেন আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য হয়ে যেতে পারে, তাদের অন্তরে গিয়ে যেন কথাগুলো লেগে যায়, আল্লাহ তাআলা কবুল করেনি। পরবর্তী কল দেন।
আমার নাম আরিফ হোসেন, রাজশাহী জেলা চারঘাট থেকে। আমি একটা কালাম শুনতে চাই, মাটির হবে আরি, মাটির ঘর মাটির হবে বিছানা।
জি মাশাআল্লাহ, শোনাবে আমাদের সোহেব ভাই সাথে আছেন, পরবর্তী কল দেন।
আমি চাঁদপুর হাজীগঞ্জ থেকে বলতেছি, আপনাদের চ্যানেলটা চাইতে আমার খুব ভালো লাগে, আমার সপরিবার সহ আমি এই চ্যানেলটাই বেশি জায়গায় দেখি, এবং যে জায়গায় যাই বেড়াইতে আমার আত্মীয়দের সবাইকে বলি আমি এই চ্যানেলটা চাওয়ার জন্য, আমার খুব ভালো লাগে।
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেনি। পরবর্তী কল।
আমার নাম আবু জাফর, আমি একটি গজল শুনতে চাই, প্রিয় নবীর ফকিল আমি, মদিনা আমার বাগান।
মাশাআল্লাহ, অনেক অনেক কলেরই অনুরোধ আসছে, ফজলে রাব্বি ভাই থেকে কিছু কথা শুনি, এরপরে আসবো সোহেব ভাই আপনার কাছে কালাম শোনার জন্য ইনশাআল্লাহ তাআলা। ফজলে রাব্বি ভাই, আরো কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে।
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেছেন,
জি,
মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা, যে হাসান এবং হুসাইনকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে মূলত আমাকেই ভালোবাসলো।
সুবহানাল্লাহ।
ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আর যে তাদের থেকে বিদ্বেষ রাখলো সে মূলত আমার থেকে বিদ্বেষ রাখলো। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্বেষ রাখবে তার ঠিকানা কোথায় হবে? নিশ্চয় জাহান্নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে আছে, কাবার একদম নিকটে, তার অবস্থা এমন যে সে রোজা অবস্থায় আছে, অর্থাৎ সে রোজা রেখেছে এবং সে নামাজে দাঁড়িয়ে আছে। দেখেন, কাবা শরীফকে দেখা ইবাদত,
ইবাদত
সেখানে থাকাই ইবাদত, মাকামে ইব্রাহিম হাজরে আসওয়াদের মাঝখানে যেখানে দোয়া কবুল হয়ে থাকে, এবং সেখানে আবার রোজা অবস্থায় থাকা এবং নামাজে থাকা, তো এমন ব্যক্তি কোথায় যাওয়া উচিত? জান্নাতে যাওয়া উচিত নিশ্চয়ই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিন্তু অবস্থা এমন যে তার ভিতরে আমার আহলে বাইতের ভালোবাসা নেই, সে আমার আহলে বাইতের প্রতি বিদ্বেষী, বিদ্বেষ পোষণ করে, বলে যখন মরবে সোজা জাহান্নামে যাবে। বুঝা গেল, আপনি ইবাদত করেন, রিয়াজত করেন, কিন্তু আহলে বাইতকে ভালোবেসে, আহলে বাইতের ভালোবাসা নিজের অন্তরে রেখে যখন ইবাদত করবেন, সেই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। অর্থাৎ বুঝা গেল, আমরা এটা বলছি না যে আপনি ইবাদত ছেড়ে শুধু আহলে বাইতের ভালোবাসা, কারণ আহলে বাইতই তো আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে কারবালার ময়দানে আমি নিজের জীবন দিয়ে দিব কিন্তু নামাজ ছাড়বো না,
ইবাদত ছাড়বো না।
তো আহলে বাইতই আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন। বুঝা গেল, আহলে বাইতের ভালোবাসা এবং ইবাদত একে অপরের সাথে কি লেগে আছে, মানে কোনো কোনো জিনিসকে বাদ দেয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা মুমিনই হতে পারবে না যতক্ষণ আমি তার নিকট তার চেয়ে বেশি, মানে তার চেয়ে নিজের চেয়ে বেশি প্রিয় না হয়ে যায়,
তার জানের চাইতে
তার জানের চেয়ে বেশি আমি প্রিয় না হয়ে যায়, তখন পর্যন্ত বান্দা মুমিনই হতে পারবে না। ওয়া যাতি আহাব্বা ইলাইহি মিন যাতিহি, এবং তার নিজের সত্তার চেয়ে আমি তার নিকট বেশি প্রিয় না হয়ে যায়। ওয়া তাকুনা ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতি, এবং আমার সন্তান তার নিকট তার নিজের সন্তানের চেয়ে বেশি প্রিয় না হয়। এবং ইরশাদ করলেন, ওয়াইয়াকুনা আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি, এবং আমার পরিবার পরিজন তার নিকট তার নিজের পরিবার পরিবারের চেয়ে বেশি প্রিয় না হয়ে যায়, ততক্ষণ বান্দা মুমিন হতেই পারবে না। এবং এই হাদিসের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামগণ কিভাবে আমল করতেন,
সুবহানাল্লাহ,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সত্তার শপথ যার কুদরতের আয়ত্তে আমার প্রাণ, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয়দের সাথে সদ আচরণ করা আমার নিজের নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেয়ে বেশি প্রিয় এবং পছন্দনীয়,
সুবহানাল্লাহ।
এবং নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তার আহলে বাইতের ব্যাপারে খেয়াল রাখো এবং তাদের হক এবং মর্যাদার প্রতি তোমরা তাদের মর্যাদার প্রতি লক্ষ্য রাখো, অর্থাৎ খেয়াল রাখো, অর্থাৎ তাদের মর্যাদার প্রতি যেন কোনো রকম কমতি না হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের কেমন সম্মান করতেন, বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা যখনই আসতেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো হযরত আবু বকর সিদ্দিক যার মর্যাদা সকল আম্বিয়া ইকরামের পরে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ আম্বিয়া ইকরামের পরে যার
মর্যাদা
তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু যখনই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে আসতেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানার্থে
দাঁড়িয়ে যেতেন
এবং শিক্ষা দিতেন, দেখো আমাদের মর্যাদা এত হওয়া সত্ত্বেও আমরা আহলে বাইতকে সম্মান করি, অর্থাৎ এটা আগামী যারা প্রজন্ম তাদেরকে একটা শিক্ষা যে তোমরা এভাবে
সম্মান পর্যন্ত যত মানুষ আসবে পৃথিবীতে সবার জন্য এটা সাহাবায়ে কেরাম যা করেছেন এটাই তাদের জন্য শিক্ষা রেখে গেছেন কি সাহাবায়ে কেরামের সে সোনালী যুগ, আর তারা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে এই শিক্ষাটা গ্রহণ করেছেন, আর ওই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যা কিছু করে গেছেন সেটাই আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয়। আমরা যদি তাদেরকে এই পথগুলো অনুসরণ করতে পারি, তারা যেভাবে আহলে বায়েতকে সম্মান করেছেন ভালোবেসেছেন, আমরাও যদি করতে পারি তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা তাদের সেই পথ নাজাতের পথ আমরা পাবো। দর্শকের কল ছিল শোয়েব ভাই, কিছু কালামের অনুরোধ ছিল, এক পংক্তি দুই পংক্তি করে আমাদেরকে শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় নবীর খোকিলামি মদিনা আমার বাগান, তারি ধেনে মগ্ন থাকি করি তারি গুণগান, আল্লাহ 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 আল্লাহ। ও প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধেনে মগ্ন থাকি করি তারি গুণগান, আমায় কাছে ডেকে না মদনী মদিনেওয়ালে, আমায় কাছে ডেকে না মদনী মদিনেওয়ালে, প্রেমের সু যখন হবে তোমার দিদার, যখন হবে
তখন ঈদ হবে আমার, তখন ঈদ হবে আমার, আমার স্বপনে এসো স্বপনে শোনা মদনী মদিনেবালে। আমি যদিও গুনাহগার, আমি যদিও গুনাহগার, তবু উম্মত আমি তোমার, তবু উম্মত আমি তোমার, আমায় কদমে রেখো না, তোমার চরণে রেখো না, মদনী মদিনেবালে, মদনী মদিনেবালে, মদনী মদিনেবালে। মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা, আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, আসো যাইবা একা, সঙ্গে কেহ যাবে না, আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না।
আল্লাহ আল্লাহ। যখনই কালাম শোনা হয় এগুলো, বাস্তবগুলো মনে হয় সামনে চলে আসে, এটাই বাস্তব।
জি,
যেভাবে আসছি, যখন আসছি তখন তো রুহুটা হয়তো অনেক বয়সের ছিল, কিন্তু আল্লাহ তাআলা তো বুঝ দেয়নি, কিন্তু যখন ধীরে ধীরে বয়স বাড়তে লাগলো তখন তো জানতে পারলাম যে একাই আসছি পৃথিবীতে। আমি আসার সময় আমার সাথে কেউ ছিল না। পৃথিবীর নিয়মকানুন দেখে এরপরে আবার অনেক কিছু শিখলাম, সিরিয়ালভাবে আসছিল আমার দাদা আমার বাবা, তারা আমার আগেই চলে যায়, আগে দাদা গেল এরপরে বাবা, এরপরে আমার সিরিয়াল, হয়তো বা চার পাঁচ দেখে তারপরেও এখান থেকে শিক্ষা আমরা গ্রহণ করছি না, যে আমাকে যেতে হবে বা আমি যাব, শেষ ঠিকানা ঠিকানা আমার রয়েছে, শেষ স্থান আমার রয়েছে, এটা আমার চিরস্থায়ী নয়, এখান থেকে যেতে হবে। তারপরেও দুনিয়ার লোভে পড়ে, টাকার লোভে পড়ে, সম্পদের লোভে পড়ে, শয়তানের ধোকায় পড়ে, বিভিন্নভাবে আমরা বিভিন্নভাবে নিজেকে ধোকা দিচ্ছি। যখন নিজেকে ধোকা দিচ্ছি মিরাজ ভাই, তখন ভাবছি যে এই ধোকাটা তো আমাকে নয়, আমি কাউকে অন্য কাউকে দিচ্ছি। আজ মানুষ সত্যটা জানার পরেও সত্যটাকে গোপন করছে। আহলে বাইতের কথাই যদি বলি, যে বিষয়টা আজকে আলোচনা, হাজারো মানুষ পাবেন সত্য হাদিসগুলো জানে, সত্য কথাগুলো জানে, জানার পরেও সেটাকে তারা সাইডে রেখে বানোয়াট, মিথ্যা, গল্প এলো এগুলোকে সামনে তুলে ধরে এবং সর্বসাধারণকে এগুলো বোঝানোর চেষ্টা করে। সে 100% আমার শিওর, সে জানে কথাগুলো, আহলে বাইত কারা ছিল, কোন মর্যাদার লোক তারা ছিল, আর ইসলামে তাদের অবদান কেমন রয়েছে, সব কিছু জানে। জানার পরেও কেন জানি মানতে পারছে না, এখন হয়তো বা টাকার কারণে মানতে পারছে না, তাদের সামনে হাজারো নোট রাখা আছে তাই সে ভুলে গেছে সত্য হাদিসগুলো, না হয়তো বা বিবেক, তার বিবেকের যে দরজা সেটা তো বন্ধ হয়ে গিয়েছে, না হয়তো কোরআনে পাকের ওই আয়াতের কথাই বলতে হবে, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন না, এই কোরআন পরে কেউ হেদায়ত প্রাপ্ত হবে আবার কেউ গোমরা হবে,
আল্লাহ
জানি না, হয়তো বা ওই আয়াতে কারিমাই এর নিদর্শন এটা, না হয়তো যখন আমরা মাদ্রাসায় পড়লাম, যখন কোরআন হাদিস পড়লাম, যখন আহলে বায়তের এক একটা চ্যাপ্টারই আলাদা বুখারী শরীফের মধ্যে, অন্য অন্য হাদিস গ্রন্থের মধ্যে, আপনি কোরআনে পাক পড়েন, অধ্যয়ন করেন, তর্জমা পড়ি আমরা, আহলে বায়তের প্রশংসা প্রায় জায়গাতেই পাওয়া যায় কোরআনে পাকের মধ্যে।
সবচেয়ে আমরা তো নামাজি প্রতিদিন ফরজ হওয়া আহকাম, আমরা প্রতিদিন নামাজ আদায় করি, আহলে বাইতের প্রতি সালাম আমরা প্রদর্শন করি, আসলে সবচেয়ে বড় বিষয় হলো জাকির ভাই, এটা আসলে ইমানের সাথে এটা রিলেটেড। হ্যাঁ, যদি আপনার আল্লাহ তাআলা যদি কারোর উপর দয়া না করে, এই বিষয়টা দেখবেন এই পবিত্র মাহে মুহররমুল হারাম মাস, বিভিন্ন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম আলোচনা হয়, মাশাআল্লাহ ভালো কথা, কিন্তু এই পুরো মাস ভরে তাদের জবান দ্বারা ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মহান ত্যাগের কথা তাদের জবান থেকে বের হয় না।
তারা এই সময়তে, যেই সময়তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা করার কথা, আহলে বাইতের আলোচনা করার কথা, শোহাদায়ে কারবালার আলোচনার করার কথা, এই মুহূর্তে এসে আমরা অন্যান্য ঘটনা বয়ান করছি, যে ঘটনা আম, যে ঘটনা সবার সম্মুখে, যে ঘটনা সবাই শুনে, কিন্তু আমরা কী করি এই সময়ে এসে এই যেটা বয়ান করার কথা, যেটা মানুষকে শেখানোর কথা, সেটা না করে আমরা অন্যটা করি। যখনই এই চ্যাপ্টারটা আসে তখন আমরা এটাকে মাইনাস করে দেওয়ার চেষ্টা করি, এটাকে আমরা অফ করে দেওয়ার চেষ্টা করি, কথাটাকে ঘোরানোর চেষ্টা করি। এটার জন্য বলছি আমি, সোহেব ভাই যে কালাম আমাদেরকে শুনিয়েছেন, মাটির বাড়ি মাটির ঘর, আসছি একা যাবো একা, তো জানি আমরা, সর্বসাধারণ সবাই জানে, ওলামা ইকরাম তো জানেই, সাধারণ মানুষও জানে, আসছি একা যাবো একা, কিন্তু যাওয়ার কথাটা, একা একা যাওয়ার কথা জানার পরেও কেন লুকোচুরি হচ্ছে এখানে, কেন হক কথাগুলো গোপন করছি আমরা, কেন সত্য কথাটাকে আমরা তুলে ধরতে পারছি না, কেন আমার বড়রা এই পথে চলে আসছে তাই, এমন তো কিছু নয় এখানে, এমনটা যেন না হয়। আমার এটা যদি ভাবেন আপনি যে আমার বড়রা তো এটাই বলে আসছে, এখন আমি কিভাবে হক কথা বলি, বড়দের কবরে আপনি যাবেন না, আপনার কবরে বড়রা যাবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। হক কথা হক জায়গাতে বলাটাই তো হয়েছে মুমিনের নিদর্শন, যদি বলতে না পারি তবে মুনাফিকের আলামত তো নয় আমার মধ্যে, এটাও ভাবতে হবে দর্শক।
জি, এটা হাদিসে পাকে স্পষ্ট ভাষায় এইভাবে বর্ণনা, যা আল মুআযামুল আওসাতের মধ্যে বর্ণনা করা হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যে ব্যক্তি আমার আহলে বাইতের প্রতি বিদ্বেষ পোষণ করে সে মুনাফিক।
আল্লাহু আকবার।
এবং অপর এক হাদিসে পাকের মধ্যে এও বর্ণনা করা হয়, ওই সত্তার অর্থাৎ ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, যে আমার আহলে বাইতের প্রতি আপনার শত্রুদের প্রদর্শন করো, আল্লাহ পাক তাকে অবশ্যই জাহান্নামে প্রবেশ করাবে। তো এখানে আসলে ইমানের একটি নিদর্শন হলো, আর আমরা যদি একটু বিস্তারিত যদি আমরা দেখি, আসলে এটা কেউ আমাদের নতুন কোনো বিষয় না যে আমরা আজকে আলোচনা করে এটা শেষ করে দিলাম বা মুহররমুল হারামে না, এটা আমাদের পূর্ববর্তী সাহাবায়ে কেরাম খুলাফায়ে রশিদিন, কেননা সাহাবায়ে কেরাম হলো আমাদের আইডল।
জি,
আমরা যদি কাউকে অনুসরণ করতে হয় তাহলে আমরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করব। যদি আমরা এক একজন সাহাবায়ে কেরাম ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু ইনার মুবারক জীবনী দেখেন, একবার এমন হলো যে মসজিদে নবী শরীফের মধ্যে একটা চাটাই বিছানো হলো, এর মধ্যে অনেক দিরহামকে একত্রিত করা হলো সকলের মাঝে বিতরণ করার জন্য। তো এর মধ্যে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিল, তাদেরকে ডাকা হলো সর্বপ্রথম, তাদেরকে তাদের মর্যাদা দেওয়া হলো, অতঃপর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1000 দিরহাম পেশ করা হলো, সে চলে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, তাকেও 1000 দিরহাম দেওয়া হলো, চলে গেল। অতপর হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হলো, তাকে 500 দিরহাম দেওয়া হলো। তখন সে এভাবে ইরশাদ করলেন যে হে আমির মুমিনিন, আমি তো ওই সময়ের সাহাবি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছে, আমি ওই যুদ্ধের মধ্যে শরীক হয়েছি। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহু তারা ছোট ছিলেন,
শৈশবে ছিলেন তারা,
জি আমি ওই সময়ের সাহাবি, তাদের সাথে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছি। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাহু তাকে তার উপমা দিয়ে এভাবে ইরশাদ করলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর যে নানা যান, এর মতো আমাকে অর্থাৎ তোমার বংশের মধ্যে একজন নানা জানিয়ে দেখাও, অর্থাৎ তার উপমা দিয়ে পুরো ফ্যামিলির উপমা দিল যে তুমি তার আম্মা জানের মতো একজন আম্মা জানি এনে দেখাও।
উদাহরণ কাকে বলে?
আল্লাহ
সুবহানাল্লাহ।
তো যদি আমরা দেখি যে সাহাবা ইকরাম, সাহাবা ইকরামের মধ্যে তাদের ভালোবাসা কেমন ছিল, যে নিদের সন্তান এর থেকেও কি বেশি প্রাধান্য ইমাম হাসান ইমাম হুসাইনকে দেওয়া হতো। অথচ আজকে যদি আমরা আমাদের সমাজের মধ্যে জাকির ভাই যদি এই বিষয়গুলো দেখি, উপলব্ধি করা যায় আজকে থেকে বেশি না, আপনি 5-6 বছর পূর্বে চলে যান, মানুষের মধ্যে মাহে মহরমুল হারাম মাস আসতেই আপনার ঘরে ঘরে দোয়ার ইন্তেজাম, মিলাদ শরীফ, হ্যাঁ,
মাহফিলের আয়োজন করা, তাবারকের আয়োজন করা, গলিতে গলিতে রোডের যে গলিগুলো আছে এর মাথায় আপনার মেইন রোডের পাশে দেখতাম বা বিভিন্ন গলিতে দেখতাম খিচুড়ির ড্যাগ বসানো হতো মহরমে, আবার নাম দিতে অনেকে হোসেন রাদিয়াল্লাহু তাআলার নামে ড্যাগ বসানো হয়েছে, অর্থাৎ পাতিল, বড় পাতিলে বসানো হতো, সেখানে খিচুড়ির আয়োজন করতো, কিছু চাল কিছু ডাল কালেকশন করতো, তারা টাকা পয়সা, এরপরে সেখানে খিচুড়ি পাকানো হতো। আর এখনও আলহামদুলিল্লাহ যে সকল এলাকায় আহলে মহব্বত আছে, যে সকল এলাকায় আহলে বাইতের মহব্বতকারী আছে, ওই সকল এলাকাতে এখনও দেখা যায় যে মহরম মাস আসলেই তাদের এলাকাতে খিচুড়ির আয়োজন করা হয়, তাব্বারুকের আয়োজন করা হয়, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, আপনার ছেলে পেলে যারা আছে, পোলাপান যারা আছে, তাদেরকে নিয়ে মহরমের খিচুড়ির ডেক বসান, তাদেরকে শিক্ষা দেন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকের দুই একটা কল আছে, শুনি, এরপর আসবো কামরুজ্জামান ভাইয়ের কাছে ইনশাআল্লাহ তাআলা। যে কল শুনিয়ে দিন,
সবাই মিলে ফ্যামিলি দেখি অনুষ্ঠানটা, খুব ভালোই লাগে। তুই মাদানী চ্যানেলকে আশেষ ধন্যবাদ, মাদানী চ্যানেল থেকে অনেক মানুষ নামাজি হচ্ছে, আল্লাহর রহমতে বাংলাদেশে একটা ভালো চ্যানেল হয়েছে আর কি। আর আমাদের জাকির ভাইকে অনেক ধন্যবাদ তার এই ভালো ভালো অনুষ্ঠান করার জন্য।
মাশাআল্লাহ, ঝিনাইদহ থেকে আপনি কল করেছেন, কখনো দেখা সাক্ষাৎ হয়নি, মাত্র টিভি চ্যানেলেই দেখেছেন মাদানী চ্যানেলে, তারপরে এত দোয়া দিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা আপনার হকের উপরও এই দোয়া কবুল করে নিক, সবসময় সাথে থাকবেন এটাই আশা করি। আর আপনার এভাবে অভিমত আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ তাআলা, এতে করে অন্য অন্য দর্শক শ্রোতা যারা আছে তারা উৎসাহ পাবে বলে হ্যাঁ আসলেই তো কিছু শেখার মতো বিষয় এটা, চ্যানেলটার মধ্যে অনেক কিছু শেখা যায় ধর্মীয় কথা, আল্লাহ তাআলা বরকত দান করুক। পরবর্তী কল দেন।
আপনাদের মাদানী চ্যানেল আমার খুব ভালো লাগে, আমি একটি কালাম শুনতে চাই এ আরবের মরুপ্রান্ত।
আপনাদের মাদানী চ্যানেল নয়, সবাই বলা শিখি, এটা আমার মাদানী চ্যানেল। যখন এটা বলা শিখবো যে আমার মাদানী চ্যানেল, তখন আমার জিনিসের প্রতি আমার দরদটা, আমার টান একটু বেশি থাকবে। যখন এটা অপরের অপরের হয়ে যায়, অন্য কারো হয়ে যায়, আপনার হয়ে যায়, তখন এটার প্রতি এত ভালোবাসা থাকে না। যখন বলবো মাদানী চ্যানেল আমার, তখন আমাকে দেখতে ভালো লাগবে, কেননা আমার চ্যানেল, আমি দেখব না তো কে দেখবে? আমার চ্যানেলের জন্য আমি মানুষকে দাওয়াত দিব না তো কে দিবে? আমার চ্যানেলের জন্য আমি আর্থিক সাপোর্ট করবো না তো কী করবে? যখন এটা আমার হয়ে যাবে, যারা দেখছেন এই মুহূর্তে বা পরবর্তী টাইমে যখন দেখবেন, সবার জন্য এটা আমার চ্যানেল, আমার মাদানী চ্যানেল। আর্থিক সহযোগিতা দরকার, আমি করব। মাদানী চ্যানেল থেকে যা বলছে আমার জন্য বলছে, মাদানী চ্যানেল যা করছে আমার ভালোর জন্য করছে, মাদানী চ্যানেল দেখার জন্য দাওয়াত আমি দেবো, কেননা আমার চ্যানেল। এভাবে যখন নিব বিষয়টা আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। আসলে দেখেন এটা আপনাদের জন্যই, আপনার, আমার, আমার, আমাদের সবার জন্য। আমি এখানে কথা বলছি এটা আমার পরিবারের জন্য, আমার জন্য ভালো, আপনারা শুনছেন আপনার আপনার পরিবারের জন্য ভালো, এই জন্য এটা আমার চ্যানেল বলে যদি আমরা গ্রহণ করে নিই, আশা করি আরো ভালো কিছু আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমি বংশাবল সমাপ্তে বলছিলাম, আমার নাম মেহেদি হাসান ওয়ালি, আমি এখন মাদানী চ্যানেল লাইভ অনুষ্ঠান দেখি, আমার খুব ভালো লাগে, আমি একটি নাচ শুনতে চাই, মদিনা মদিনা আমাদের মদিনা।
কে বলছিল, সিফাত বলছিল কি না, নামটা বলেন নাই মনে হয় আপনি, পঞ্চগড় থেকে সিফাতের কল বেশি আসে, যাই হোক, মদিনা মদিনা আমাদের মদিনা শুনবো সোহেব ভাই থেকে একটু পরে। আমরা আগে কামরুজ্জামান ভাইয়ের কাছে আসতে চাই, আরও কিছু কথা শুনি। জি
জি, আলহামদুলিল্লাহ, আজ আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি এই সাবজেক্ট বিষয় নিয়ে। আসলে এই বিষয়টি কিন্তু আমাদের ইমানের সাথে সম্পৃক্ত। যেমন কিছু কিছু বিষয় আছে যেগুলো আমলের সাথে সম্পৃক্ত, আর কিছু কিছু বিষয় আছে যেগুলো ইমানের সাথে সম্পৃক্ত। যেমন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সিফাত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী, বৈশিষ্ট্য, মুজেজা, শান ও মান, মর্যাদা, এগুলো হচ্ছে ইমানের সাথে সম্পৃক্ত। ঠিক তদ্রুপভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলোকে ভালোবেসেছেন, যে বিষয়গুলোকে তিনি মন থেকে অনুপ্রেরণা দিয়েছেন, নির্দেশ প্রদান করেছেন, এগুলো কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত। ঠিক তদ্রুপভাবে এখানে আহলে বাইত, এটাও কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত। কেন ইমানের সাথে সম্পৃক্ত? এখন উদাহরণস্বরূপ, যদি কেউ আমল না করে সে ইমান থেকে খারিজ হবে না, সে মুসলমান থাকবে। যদি বা তার ইমানের মাঝে কিছু ত্রুটি থাকতে পারে, পরিপূর্ণ ইমান না থাকতে পারে, কিন্তু সে মুতলাকান সাধারণ দৃষ্টিতে সে মুসলমান। এখন কেউ যদি আমল করে না, নামাজ পড়ে না, নামাজকে কেউ অস্বীকার করে, এখন কিন্তু সে মুসলমান থাকবে না। কেন? নামাজ পড়াটা হচ্ছে ইমানের সাথে সম্পৃক্ত না, আমলের সাথে সম্পৃক্ত। আর নামাজকে বিশ্বাস করা, মান্য করা, এটা হচ্ছে ইমানের সাথে
স্বীকার করা
সম্পৃক্ত।
জি,
ঠিক তদ্রুপভাবে আহলে বায়াত ইমানের সাথে সম্পৃক্ত। এই হাদিসে এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশাদ করেন, ওই সত্তার শপথ যার কুদরতের আয়ত্তে আমার প্রাণ, কারো অন্তরে ইমান প্রবেশ করবে না, অর্থাৎ সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আল্লাহ ও রসুলের জন্য তোমাদের ভালোবাসা হবে না। এই হাদিসে পাকের ব্যাখ্যায় মুফতি আহমদ ইয়ার খান নুরানী রহমতুল্লাহ তাআলা বলেন, তোমাদের ভালোবাসবে এর ব্যাখ্যায় বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সকল আহলে বাইত, সন্তান, স্ত্রীগণ অর্থাৎ পবিত্র বিবিগণ, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওই সকল আত্মীয় যার মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর্ভুক্ত ছিল, এই সকলকে এই কারণে ভালোবাসুন যে এদের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। এরা সবাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশ। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয়, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পুরো বংশ প্রিয় হয়ে যাবে।
সুবহানাল্লাহ।
এই হাদিস পাকের সারাংশ হচ্ছে যে তোমরা আহলে বায়াতকে ভালোবাসো। আহলে বায়াতকে ভালোবাসা ইমানের দৃষ্টান্ত, ইমানের একটি সম্পৃক্ত। যদি আহলে বায়াতকে ভালোবাসা না হয় তাহলে সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। আর হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার আহলে বায়াতের প্রতি অত্যাচার করলো এবং আমাকে আমার সন্তানদের ব্যাপারে কষ্ট দিল, তার উপর জান্নাত হারাম হয়ে গেল।
আল্লাহ 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 আল্লাহ। আজ এই কষ্ট দেওয়াটা হয়তো বা মুখে কথার মাধ্যমে হতে পারে, সকল কষ্টই যে হাত দিয়ে দিতে হয় এমনটা না। এমন কোনো কথা বলে ফেললাম আহলে বায়তের ব্যাপারে যে কারণে আহলে বায়তের কষ্ট হয়, এবং এই কষ্টটাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা হয়েছে কষ্ট। অনেকভাবেই এই হাদিসে পাকটা কিন্তু আমরা শুনি। যারা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ভালোবাসলো, তারা আমাকেই ভালোবাসলো। আবার তাদের সাথে যারা শত্রুতা পোষণ করলো, মূলত আমার সাথেই শত্রুতা পোষণ করলো, এভাবেও আবার এসেছে। আবার অন্য অন্যভাবেও এই হাদিসে পাক আমরা শুনি। এটা একটা সতর্কবাণী ছিল আমাদের জন্য, যাতে করে আমরা আহলে বায়তের সাথে সৎ আচরণ করি, ভালো ব্যবহার করি। আল্লাহ তাআলা বোঝার আমাদেরকে তৌফিক দিক। সোহেব ভাই, লাস্ট কিছু কল আসছিল মনে আছে, সম্ভবত আশা রাখি শুনে দেন, এরপরে ফজলে ডব্লিউপির কাছে শেষ মাদানী ফুল শুনবেন ইনশাআল্লাহ তাআলা।
মদিনা মদিনা আমাদের মদিনা মদিনা
মোদের জন প্রাণ হতে প্রিয় মদিনা মোদের জন প্রাণ হতে প্রিয় মদিনা বাগে জন্নত কে বহরে মদহ খালে আহলে বাগে জন্নত কে বহরে মদহ খালে আহলে তুমো মুজদার কা দুশ্মনানে আহলে বেত তুমকো মুজদার কা দুশ্মনানে আহলে বেত কিস জুবা সে হো বায়ানে ইস জো শাদি আহলে বেত কিস জুবা সে হো বায়ানে ইস জো শাদি আহলে বেত মদহ গোয়ে মুস্তাফা হে মদহ খানে আহলে বেত মদহ গোয়ে মুস্তাফা হে মদহ খানে আহলে বেত আর উনকে ঘর মে বে ইজাজত জিবরাইল আতে কদর বালে জানতে হ্যাঁ কদর শানে আহলে বেত কদর বালে জানতে হ্যাঁ কদর শানে আহলে বেত বাগে জন্নত কে হ্যায় বহরে মদহ খানে আহলে বেত তুমকো মুজদানার কা এ দুশমনানে আহলে বেত
শেষ কিছু মাদানী ফুল ফজল রবিবে
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিজেদের সন্তানকে তিনটি বিষয় শিক্ষা দাও। নিজের নবীর ভালোবাসা
ভালোবাসা,
আহলে বেতের ভালোবাসা এবং কোরআনের তিলাওয়াত
কোরআনের ভালোবাসা।
তো আজকের শেষ যে মেসেজ এটাই যে অভিভাবকদেরকে বলবো যে আপনারা নিজের সন্তানদেরকে এই তিনটি বিষয় শিক্ষা দেন,
রাইট?
ইনশাআল্লাহ সে আপনাকেও সম্মান করবে। আজকে মা বাবারা বলে না আমার সন্তান হ্যাঁ সম্মান করে না, কথা শুনে না, আপনি তাকে শিক্ষা
দিতে পারেননি।
আমাদের নবী যেটা বলছেন সে শিক্ষা দেন না। এখন আমরা বললাম না অনেকে আছে যারা আহলে বেতের কথাই বলে না, আপনি বলেন নিজের সন্তানকে, আপনি শিক্ষা দেন ইমামে হাসান কে ছিলেন, ইমামে হুসাইন কে ছিলেন, আহলে বেত কারা, তাদের ফজিলত কি, তাদেরকে বলেন যে হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের সরদার, এভাবে তাদের ভিতরে আহলে বেতের ভালোবাসা দান করেন। আল্লাহ হযরত আহলে বেতের ব্যাপারে তো পুরো একটা কালামই লিখে দিয়েছেন,
সুবহান।
আল্লাহ হযরত বলেন পারা হায় কুদুস, পারা হায় সুহুফ, গুনচা হায় কুদুস, আহলে বেতে নবুয়ত পে লাখো সালাম,
সুবহান আল্লাহ।
আবে তাতহীর সে জিসমে পৌধে জমে, উস রিজায়ে নজাপত পে লাখো সালাম, খুনে খায়রুর রসুল সে হে জিনকা খমীর, উনকি বেলস তিনত পে লাখো সালাম,
সুবহান আল্লাহ।
আল্লাহ হযরত তো সালামই লিখে দিয়েছেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পরিবার, পবিত্র বংশ হলো কিতাবের আলাদা আলাদা অংশ এবং মুবারক ফুল যা পবিত্র ও বরকতময় পানি দ্বারা সেচ দেয়া হয়েছে, যেন তারা সবাই সুন্দর ও মনোমুগ্ধকর এক বাগান। এই অভিজাত অনন্য বংশের প্রতি লাখো সালাম, কেননা এই মহান বংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত অন্তর্ভুক্ত রয়েছে। এই একনিষ্ঠ ও নেককার মনীষীদের স্বভাবের প্রতি লাখো সালাম।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে আলা হযরত রহমাতুল্লাহ তাআলার অন্তরে আহলে বাইতের প্রতি কেমন ভালোবাসা ছিলেন। মিরাজ ভাই যে কথাটা বললেন কি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাবল দিতেন, দ্বিগুণ দিতেন, হাজার হাজার দিরহাম করে দুই ভাইকে দিয়েছেন। আলা হযরত রহমাতুল্লাহ তাআলার ভালোবাসাটা এমনই ছিল, কেননা সাহাবা একরামকে অনুসরণ করেছেন। যখনই তার দরবারে, তার বাড়িতে কোনো আলে রসুল আসত, সাধারণ মানুষের মতো তাকে বিদায় দিতেন না। আলা হযরত তাকেও সুবহানাল্লাহ এমন সম্মান করতেন, এত ভালোবাসা দেখাতেন, আর সেখান থেকেই তো মানুষ শিখছে আজ আলহামদুলিল্লাহ আহলে বাইতের ভালোবাসা কাকে বলে। আলা হযরত লেখনির মাধ্যমে, তর্জমার মাধ্যমে, কালামের মাধ্যমে আহলে বাইতের ভালোবাসা, সম্মান সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন।
আমিন।
আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। জি শোয়েব ভাই।
মুস্তফা জানে রহমত পেলা ও সালাম শুমাই বজমে হিদায়ত পেলা খো সালাম আল্লাহ আল্লাহ بچپنے کی پابند اللہ اللہ وہ بچپنے کی پابند اس خدا بھاتی صورت پیلا ہو سلام اور جس نے حق کربلا ادا کر دیا سب کچھ امت کی خاطر فدا کر دیا اپنے نانا کا وعدہ وفا کر دیا کر دیا نوش جس نے شاہا جا اس حسین ابن حیدر پیدا ہو سلام غوثِ اعظم امام توقع بنوں کا جلوہ اے شان قدرت پیدا ڈالے دی قلب میں عظمت مصطفیٰ سیدی اعلیٰ حضرت پیلا ہو سلام فیض سے جن کے لاکھوں نمازی بنے فیض سے جن کے لاکھوں امام سجے اس امیر اہل سنت پیلا کھو سلام مصطفیٰ جان رحمت پیلا کھو سلام شمع بزم ہدایت پیلا کھو سلام
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।